যারা শুনছেন তাদেরকে বলছি একটু ভাবুন তো ব্যাপারটা। মানে ধরুন ১৯ শতকের বাংলার একজন অত্যন্ত ক্ষমতাশালী জমিদার, যার অগাধ অর্থ আছে, প্রতিপত্তি আছে, শুধু তাই না, মানুষটা রীতিমতো একটা গোটা সমাজকে আধুনিক করার লড়াইয়ে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে আছেন।
একদম তাই, নতুন দর্শনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন বলা যায়।
হ্যাঁ, তত্ত্বের ব্যাখ্যা দিচ্ছেন, তারপর ধরুন ব্রহ্মসঙ্গীত লিখছেন, মানে তার হাত ধরেই সমাজের ওই শত বছরের পুরনো কুসংস্কারগুলো ভাঙতে শুরু করেছে।
রাইট।
অথচ আজ থেকে ১৫০ বা ১৫০০ বছর পর গোটা বিশ্ব তাকে চেনে মূলত একটা পরিচয়, মানে তিনি হলেন বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা।
হ্যাঁ, এটা একটা বিরাট বড় আক্ষেপের জায়গা,
তাই না? মানে একজন মানুষের এত বড় মাপের নিজস্ব কীর্তি, তার নিজের জীবন সংগ্রাম, সবকিছুই কেবল তার সন্তানের অভাবনীয় সাফল্যের বিশালত্বের আড়ালে ঢাকা পড়ে গেল। এর চেয়ে বড় ঐতিহাসিক বিড়ম্বনা আর কি হতে পারে?
সত্যি, এটা এক অদ্ভুত ঐতিহাসিক প্রহসন। মানে ইতিহাস কিভাবে তার অন্যতম শ্রেষ্ঠ কারিগরদের অবলীলায় বিস্মৃতির আড়ালে ঠেলে দেয়, বা বলা ভালো,
পরবর্তী প্রজন্মের ছায়ায় ঢেকে দেয়।
ঠিক, পরবর্তী প্রজন্মের আকাশচুম্বী খ্যাতির ছায়ায় ঠেকে দেয়, এটা তারই একটা চূড়ান্ত উদাহরণ। আর ঠিক এই প্রহসনের জায়গাটাতেই অত্যন্ত নিখুঁতভাবে আলোকপাত করেছে একটি প্রবন্ধ।
আচ্ছা।
হ্যাঁ, ২০২৫ সালের ২১শে আগস্ট প্রকাশিত সাহিত্য পত্রিকার একটি বিশেষ প্রবন্ধ।
সাহিত্য পত্রিকা?
হ্যাঁ, এর ৬০ নম্বর ভলিউমের ১-২ সংখ্যায় প্রকাশিত আবু দায়েনের লেখা এই প্রবন্ধটি। শিরোনাম হল দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, ফিরে দেখা ১৯ শতক।
বাহ, দারুণ শিরোনাম।
এই প্রবন্ধটি নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমার বারবার মনে হচ্ছিল আমরা ইতিহাসের পাতা থেকে কেবল চূড়ান্ত ফসলটাকেই তুলে নিই,
মানে শুধু বিখ্যাত মানুষদের কথা মনে রাখি আর কি।
একদম, কিন্তু সেই ফসল ফলানোর জন্য যে মানুষগুলো জমি তৈরি করেছিলেন তাদের কথা খুব সহজেই ভুলে যাই।
একেবারে ঠিক কথা। আর আমাদের আজকের এই উৎস সামগ্রীর গভীরে প্রবেশ করার মূল উদ্দেশ্যই কিন্তু সেটা, মানে সেই বিস্তৃত জমি প্রস্তুতকারকের আসল পরিচয়টা খুঁজে বের করা। আমরা সবসময় একটা খুব পরিচিত আর ক্লিশে রূপক ব্যবহার করি না, ওই যে বিশাল ডালপালা মেলা বটগাছের শেকড় সবসময় মাটির নিচেই ঢাকা থাকে।
হ্যাঁ, খুব সাধারণ একটা উদাহরণ এটা।
কিন্তু রূপকটা বাদ দিয়ে যদি একটু বাস্তবতার দিক থেকে ভাবি, এই শেকড়কে কিন্তু আক্ষরিক অর্থে অন্ধকার মাটির নিচে শক্ত পাথর আর প্রতিকূল পরিবেশের সাথে অনবরত লড়াই করতে হয়।
তা তো বটেই,
তবেই তো গাছটা উপরে আলো বাতাসে সগর্বে মাথা তুলে দাঁড়াতে পারে, তাই না?
শেকড়ের লড়াইটা কেউ দেখে না।
ঠিক, রবীন্দ্রনাথ ঠাকুর যদি সেই সাংস্কৃতিক মহিরুহ হন, দেবেন্দ্রনাথ কি সেই শেকর নন যিনি ১৯ শতকে সেই চরম রক্ষণশীল আর কুসংস্কারান্নছন্ন সমাজের শক্ত মাটির সাথে লড়াই করে একটা আধুনিকতার জমি তৈরি করে দিয়েছিলেন?
একদম নিখুঁত একটা তুলনা দিয়েছেন।
এখানে আমার মনে একটা খুব বড় দার্শনিক খটকা লাগছে কিন্তু।
কিরকম?
মানে ইতিহাসের কি এটা এক ধরনের ট্র্যাজেডি যে একজন অত্যন্ত সফল পিতার নিজের পরিচয় তার সন্তানের বিশাল সাফল্যের নিচে চিরকালের মতো ঢাকা পড়ে যায়, নাকি এটাই একজন পিতার জীবনের চূড়ান্ত এবং সবচেয়ে বড় সাফল্য?
এটি অত্যন্ত জটিল এবং বেশ সূক্ষ্ম একটি প্রশ্ন,
তাই না?
হ্যাঁ, আপনি যদি একজন সাধারণ পিতা দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে সন্তানের বিশ্বজয়ী হওয়াটা অবশ্যই চূড়ান্ত সাফল্য।
সব বাবাই তো সেটাই চান।
কিন্তু আমরা যদি ইতিহাসের বা ধরুন সমাজ বিবর্তনের বৃহত্তর প্রেক্ষাপট থেকে বিষয়টিকে বিশ্লেষণ করি, তবে এটি আক্ষেপের বিষয় ছাড়া আর কিছুই নয়।
আচ্ছা, কেন বলছেন এটা?
কারণ আবু দায়েন তার প্রবন্ধে খুব স্পষ্টভাবেই দেখিয়েছেন যে দেবেন্দ্রনাথ ঠাকুর কেবল ওই রবীন্দ্রনাথের পিতা নামক পরিচয়ের গণ্ডিতে আটকে থাকার মতো মানুষ ছিলেন না। ১৯ শতকে বাংলার প্রগতি বা আধুনিকতার যে জোয়ার এসেছিল তা যেসব কীর্তিমান মানুষের হাত ধরে ঘটেছিল, দেবেন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম প্রধান একজন।
মানে তার নিজস্ব একটা বিশাল ভূমিকা ছিল।
অবশ্যই, বাংলার নবজাগরণের ইতিহাসে তার নিজস্ব একটি অত্যন্ত উজ্জ্বল, স্বাধীন এবং স্বতন্ত্র অবস্থান রয়েছে। ইতিহাস যখন কাউকে কেবল কারো পিতা হিসাবেই মনে রাখে তখন আসলে একটা বড় অবিচার করা হয়।
মানে তার নিজের কাজগুলোকে ভুলে যাওয়া হয়।
ঠিক তাই, সেই মানুষটির নিজস্ব লড়াই, তার সমাজ সংস্কারের রূপরেখা এবং তার নিজস্ব মেধা সবকিছুকেই একরকম অস্বীকার করা হয়।
আর তার সেই নিজস্ব লড়াইয়ের প্রসঙ্গ যখন উঠলই, তখন এই প্রবন্ধের সবচেয়ে কৌতূহল উদ্দীপক অংশটিতে আসা যাক।
হ্যাঁ, বলুন।
প্রবন্ধটিতে এই মানুষটার পেশা এবং তার ভেতরের আসল সত্তার মধ্যে যে বৈপরীত্য তুলে ধরা হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য।
বেশ কন্ট্রাস্টিং একটা ব্যাপার।
একদম। বলা হয়েছে পারিবারিক জমিদারি তার পেশা হলেও তিনি মূলত ছিলেন একজন ধর্মতাত্ত্বিক এবং ব্রাহ্মধর্মের অন্যতম প্রবক্তা।
রাইট।
একই সঙ্গে তিনি ছিলেন সমাজসেবক, সংস্কারক, তত্ত্বব্যাখ্যাতা এবং ব্রহ্মসঙ্গীত রচয়িতা। মানে আজকে দিনের ভাষায় বলতে গেলে যেন দিনের বেলায় কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির একজন অত্যন্ত কড়া হিসেবে সিইও।
দারুণ উদাহরণ।
হ্যাঁ, মানে যিনি একেবারে পাই পয়সার হিসেব রাখছেন, আর উইকেন্ডে সেই মানুষটির হয়ে উঠছেন একজন আধ্যাত্মিক গুরু যিনি সমাজের মঙ্গলের জন্য কাজ করছেন, গান লিখছেন। ব্যাপারটা আমার কাছে বেশ সাংঘর্ষিক মনে হচ্ছে।
সাংঘর্ষিক মনে হওয়াটাই খুব স্বাভাবিক,
তাই না? মানে একজন জমিদার মানে তো তাকে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে হয়, বিশাল এস্টেটের ওই জটিল হিসাব নিকাশ সামলাতে হয়।
ব্রিটিশ প্রশাসনের সাথেও তাল মিলিয়ে চলতে হতো।
একদম। তো ১৯ শতকের জমিদারির বাস্তবতায় তো দয়া মায়া বা দর্শনের খুব একটা জায়গা নেই, সেখানে তো রীতিমতো একটা নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে হয় প্রতিদিন।
হ্যাঁ, জমিদারির কাজটা বেশ নির্মম ছিল।
তো এই চরম বস্তুবাদী জগতের একজন মানুষ যার কাছে অফুরন্ত সম্পদ আর ক্ষমতা, তিনি কিভাবে একই সঙ্গে একজন সমাজসেবক আর ধর্মতাত্ত্বিক হয়ে উঠলেন? এই দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের মধ্যে তিনি কিভাবে ভারসাম্য রাখতেন?
এখানেই আসলে দেবেন্দ্রনাথ ঠাকুরের চরিত্রের সবচেয়ে বড় অভিনবত্ব লুকিয়ে আছে।
আচ্ছা।
এই দ্বৈত সত্তাটি তাকে সেকালের অন্য সমস্ত সাধারণ জমিদারদের থেকে আলাদা করে তুলেছিল। এই ভারসাম্য বোঝার জন্য আমাদের ১৯ শতকের কলকাতার প্রেক্ষাপটটা একটু বুঝতে হবে।
সেই সময়কার সমাজ ব্যবস্থাটা কেমন ছিল?
আর ওই সমাজ সংস্কার ও প্রগতি শব্দগুলোর তৎকালীন অর্থ একটু গভীরভাবে বুঝতে হবে। আমরা আজকে বসে ধর্ম বা ধর্মতত্ত্বকে যেভাবে দেখি, ১৯ শতকের বাংলায় ব্রাহ্মধর্ম কিন্তু কেবল উপাসনার পদ্ধতি বা নিছক একটি ধর্মতত্ত্ব ছিল না।
তাই নাকি? তাহলে সেটা ঠিক কী ছিল? একটা সামাজিক আন্দোলন?
একদম তাই, পুরোপুরি একটা সামাজিক আন্দোলন।
আচ্ছা।
এটি ছিল তৎকালীন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা মারাত্মক সব কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অমানবিক প্রথাগুলো দূর করার একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার।
মানে ধর্মকে হাতিয়ার করে সমাজ সংস্কার?
হ্যাঁ, ব্রাহ্মধর্মের প্রচার করা মানে আসলে মানুষকে যুক্তিবাদী হতে শেখানো, আধুনিক শিক্ষায় শিক্ষিত করা। এখন দেখুন, জমিদারির মতো একটি পেশা তার কাঁধে থাকায় তিনি বিপুল সম্পদের অধিকারী হয়েছিলেন ঠিকই, কিন্তু সেই সম্পদ তাকে সমাজের রক্ষণশীল গোষ্ঠীর চোখরাঙানি থেকে এক ধরনের স্বাধীনতাও দিয়েছিল।
ও আচ্ছা, ব্যাপারটা আমি বুঝতে পারছি।
বলুন।
মানে তার যেহেতু অর্থের অভাব ছিল না বা তাকে সমাজের ওই মাথাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো না, তাই তিনি সমাজের শক্তিশালী রক্ষণশীল নেতাদের সরাসরি চ্যালেঞ্জ করার সাহস পেয়েছিলেন।
ঠিক ধরেছেন, একদম পয়েন্টে হিট করেছেন।
বাহ।
জমিদারি পেশাটা হয়তো তার কাছে একটা অর্থনৈতিক বর্মের মতো কাজ করেছিল, কিন্তু তার অন্তরের আসল টানটা ছিল সমাজকে এগিয়ে নেওয়ার দিকে।
মানে ঢাল হিসেবে ব্যবহার করেছেন জমিদারিটাকে।
হ্যাঁ, প্রবন্ধকার আবু দায়েন খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে তিনি ব্রহ্মসঙ্গীত রচনা করেছেন বা ব্রাহ্মধর্মের নিগূঢ় তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন মানুষের মননশীলতাকে আধুনিক করার জন্য।
শুধু পুজো করার জন্য নয়।
একদমই না। তিনি কেবল নিজের সম্পদের পাহাড় বড় করতে চাননি, তিনি চেয়েছিলেন একটি শিক্ষিত এবং কুসংস্কারমুক্ত সমাজ গড়তে। আর এই জন্যেই জমিদারি পরিচালনার মতো একটি জাগতিক এবং একঘেয়ে পেশার মধ্যে থেকেও তার ভেতরের সমাজ সংস্কারক এবং প্রগতিশীল সত্তাটি কখনো হারিয়ে যায়নি, বরং দুটো সত্তা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে।
বিষয়টা সত্যিই দারুণ। মানে তিনি তার পেশাগত ক্ষমতা আর প্রতিপত্তিকে তার ভেতরের সত্তার বিকাশের একটা, ওই যে বললেন, ঢাল বা বর্ম হিসেবে ব্যবহার করেছিলেন।
তো এই যে তার ভেতরে এতগুলো স্তর, এতগুলো দ্বন্দ্ব এবং একই সঙ্গে এত গভীর একটা চিন্তাশীল মন, এই পুরো ব্যাপারটার সবচেয়ে বড় প্রমাণ কোথায় পাওয়া যায়?
প্রবন্ধ অনুযায়ী এই মানুষটার আসল মনস্তত্ত্ব সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়েছে তার রচিত আত্মজীবনীতে।
আচ্ছা, মানে তার স্মৃতিচারণমূলক গ্রন্থে।
হ্যাঁ, এবং আবু দায়েনের এই প্রবন্ধটির মূল অন্বেষণই আবর্তিত হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুরের এই আত্মজীবনীটিকে ঘিরে।
লেখক জানাচ্ছেন এই বইটি মূলত ব্রাহ্মধর্মের নিগূঢ় তত্ত্বালোচনায় ভরপুর।
মানে বেশ ভারী বই একটা।
হ্যাঁ, বেশ ভারী। অর্থাৎ কেউ যদি বইটি হাতে নেন তবে তার মনে হতেই পারে যে এটি কেবলই একটি ধর্মের প্রচার বা গভীর দর্শনের বই।
যেখানে ধরুন আত্মার সন্ধান বা পরমের সাথে মিলনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
একদম তাই।
আর ঠিক এই জায়গাটাতেই আমার মাথায় একটা দারুণ চিন্তা আসছে।
কী রকম?
প্রবন্ধকার বলছেন যে বইটি নিগূঢ় তত্ত্বে ভরপুর হলেও নিজের জীবনের বিভিন্ন ঘটনার বিবরণের ফাঁকে ফাঁকে ১৯ শতকের বাংলার দৈনন্দিন জীবনের ছবি এই বইতে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার।
ব্যাপারটা অনেকটা এমন নয় কি, ধরুন আজকের যুগে কেউ নিজের ঘরের ডেস্কে বসে জীবনের অর্থ বা কোনো গভীর দার্শনিক বিষয় নিয়ে খুব সিরিয়াস একটা ভিডিও ব্লগ বা ব্লগ বানাচ্ছে।
হুম, ব্লগিং করছে।
হ্যাঁ, সে ঘন্টার পর ঘন্টা দর্শনের কথা বলে যাচ্ছে, কিন্তু আজ থেকে ১০০ বছর পর কোনো সমাজবিজ্ঞানী বা গবেষক যখন সেই ভিডিওটা দেখবেন, তিনি হয়তো ওই দর্শনের কথাগুলো একেবারে মিউট করে দেবেন।
মিউট করে দেবে
মানে তার নজর থাকবে ওই মানুষটার পেছনের দেওয়ালে লাগানো পোস্টারটার দিকে।
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের দিকে।
ঠিক। লোকটার পরনের পোশাকের দিকে, টেবিলের ওপর রাখা ল্যাপটপের মডেলের দিকে, বা জানলার বাইরে দিয়ে চলে যাওয়া ট্রাফিকের আওয়াজের দিকে।
রাইট।
গবেষক আসলে তথ্যের ব্যাকগ্রাউন্ড থেকে দৈনন্দিন জীবনের ছবিটাকে ওই সোনার মতো ছেঁকে তুলবেন। দেবেন্দ্রনাথের আত্মজীবনীর ক্ষেত্রে ইতিহাসবিদরা ঠিক এই কাজটাই করেছেন, তাই না?
অসাধারণ একটি উদাহরণ দিয়েছেন আপনি। মানে ইতিহাস গবেষণার মেকানিজম বা পদ্ধতিটা ঠিক এইভাবেই কাজ করে।
আচ্ছা,
আবুদায়েন তার প্রবন্ধে আত্মজীবনীটি পড়ার সময় ঠিক আপনার বলা ওই ভবিষ্যতের গবেষকটির মতোই আচরণ করেছেন,
ফিল্টার করেছেন।
দেবেন্দ্রনাথ ঠাকুর যখন তার ব্রহ্মলাভের আকাঙ্ক্ষা বা উপাসনার পদ্ধতি নিয়ে পাতার পর পাতা ভারী তথ্য লিখছেন, গবেষক তখন সেই তথ্যের আড়ালে থাকা ১৯ শতকের কলকাতার রাস্তাঘাট খুঁজছেন। মানুষের যাতায়াত, তৎকালীন সমাজ ব্যবস্থা বা দৈনন্দিন জীবনের টুকরো টুকরো ছবিগুলো সংগ্রহ করছেন ওই লেখার ফাঁকফোকর থেকে।
কিন্তু এখানে একটা খুব বেসিক প্রশ্ন আছে আমার।
হ্যাঁ, বলুন।
ইতিহাসবিদরা কেন এই ধরনের ঘুরপথ বেছে নেন?
ঘুরপথ মানে?
মানে ১৯ শতকের তো নিশ্চয়ই অনেক প্রামাণ্য ইতিহাসের বই আছে, তো সেই আমলের লেখা খাঁটি ইতিহাসের বইয়ের চেয়ে এ ধরনের ব্যক্তিগত স্মৃতিকথা বা ধর্মতাত্ত্বিক গ্রন্থা থেকে তারা সেকালে সমাজের বেশি খাঁটি চিত্র পান কেন? ইতিহাসের বই কি যথেষ্ট নয় একটা সমাজকে বোঝার জন্য?
এর একটা খুব চমৎকার এবং যৌক্তিক কারণ আছে।
আচ্ছা,
আপনি যদি প্রচলিত বা প্রথাগত ইতিহাসের বইয়ের কথা ভাবেন, তবে দেখবেন সেগুলো সাধারণত একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লেখা হয়।
রাজা রাজরালের কথা থাকে সেখানে।
একদম। সেখানে যুদ্ধ, সন্ধি, রাজা মহারাজাদের উত্থান পতন বা রাজনৈতিক পালাবদলের বিবরণ থাকে। অনেক ক্ষেত্রেই যারা ক্ষমতায় থাকে ইতিহাস তাদের চোখ দিয়ে লেখা হয়।
রাইট। একটা বয়ান তৈরি করা হয়।
হ্যাঁ, সেখানে একটা ফিল্টার থাকে, কিন্তু একজন মানুষের আত্মজীবনী, বিশেষ করে সেটি যদি কোনো গভীর ধর্মতত্ত্ব প্রচার বা আত্মপলব্ধির উদ্দেশ্যে লেখা হয়ে থাকে, তবে সেখানে লেখকের কোনো ঐতিহাসিক বা রাজনৈতিক এজেন্ডা থাকে না।
একটু খুলে বলবেন ব্যাপারটা। এজেন্ডা থাকে না বলতে ঠিক কি বোঝাচ্ছেন?
ধরুন, দেবেন্দ্রনাথ ঠাকুর যখন তার আত্মজীবনীতে লিখছেন যে তিনি অমুক দিন নৌকো করে নদীর ওপর দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় উপাসনা করতে যাচ্ছিলেন।
আচ্ছা।
তার লেখার মূল ফোকাস হল সেই উপাসনার মানসিক প্রস্তুতি বা তার আধ্যাত্মিক ভাবনার উপর।
তিনি তো আর নদী বা নৌকার ইতিহাস লিখছেন না।
ঠিক। কিন্তু সেই আধ্যাত্মিক উপলব্ধির প্রেক্ষাপট বোঝাতে গিয়ে অবচেতনভাবেই তিনি হয়তো নৌকোর মাঝিদের কথা, নদীর ধারের বাজার, সেকালের যাতায়াত ব্যবস্থা বা সাধারণ মানুষের জীবনযাপনের একটা নিখুঁত বর্ণনা দিয়ে ফেলেন।
ও, আমি বুঝতে পারছি।
হ্যাঁ, যেহেতু তিনি সচেতনভাবে ইতিহাস লিখছেন না, তাই ওই পারিপার্শ্বিক বর্ণনাগুলোর মধ্যে কোনো খাদ নেই, কোনো কৃত্রিমতা বা রাজনৈতিক রং নেই।
মানে যেহেতু ইতিহাস লেখাটা তার উদ্দেশ্যই ছিল না, তাই সেকালের সমাজ বা রাস্তাঘাটের বিবরণে মিথ্যে কথা বলার বা বাড়িয়ে বলার কোনো দরকারই তার ছিল না।
একদমই তাই।
তিনি স্রেফ একটা ঘটনার ব্যাকগ্রাউন্ড হিসাবে ওই কথাগুলো খুব স্বাভাবিকভাবে লিখে গেছেন।
একেবারে ঠিক। অবচেতন মন থেকে লেখা এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোই অনেক সময় প্রথাগত ঐতিহাসিক দলিলের চেয়ে অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।
বাহ, দারুণ একটা দিক এটা।
বইটির মূল উদ্দেশ্য ধর্মতত্ত্ব প্রচার হলেও নিজের অজান্তেই লেখক তার চারপাশের সমাজ, প্রগতিশীল চিন্তাধারার সাথে রক্ষণশীলদের সংঘাত এবং কলকাতা কেন্দ্রিক জীবনের যে জীবন্ত ছবি এঁকেছেন সেটি আজকের গবেষকদের কাছে অমূল্য সম্পদ।
এই প্রবন্ধে আবুদায়েন অত্যন্ত দক্ষতার সাথে সেই নিগূঢ় তত্ত্বের মোড়ক উন্মোচন করে ১৯ শতকের বাংলার দৈনন্দিন জীবনের ঐতিহাসিক গুপ্তধনগুলো বের করে এনেছেন। এই বিষয়টা ভাবলেই মাথা ঘুরে যায়।
হাহা, সত্যি তাই।
অনেকেই শুধু ধর্মের বই ভেবে লাইব্রেরির তাকে সাজিয়ে রাখত, তার ভেতরে লুকিয়ে আছে একটা গোটা শতকের স্পন্দন।
হ্যাঁ, একদম জীবন্ত ইতিহাস।
দেবেন্দ্রনাথ ঠাকুর নিজে হয়তো ঘুণাক্ষরেও কোনোদিন ভাবেননি যে একুশ শতকে দাঁড়িয়ে কোনো গবেষক তার আধ্যাত্মিক উপলব্ধির বই পড়ে উনিশ শতকের বাংলার সমাজ ব্যবস্থার পালস বোঝার চেষ্টা করবেন।
না, সেটা তার পক্ষে ভাবাও সম্ভবও ছিল না।
তিনি তো লিখেছিলেন সম্পূর্ণ নিজের আত্ম উপলব্ধির জায়গা থেকে, কিন্তু আজ সেই লেখাটাই আমাদের কাছে একটা সময়যন্ত্র বা টাইম মেশিনের মতো কাজ করছে।
এটাই যে কোনো ধ্রুপদী সাহিত্য বা আত্মজীবনীর সবচেয়ে সুন্দর দিক। দেবেন্দ্রনাথ ঠাকুরের এই আত্মজীবনীটি কেবল তার ব্যক্তিগত জীবনের দলিল নয়, এটি আসলে একটি ঘুমন্ত সমাজের ধীরে ধীরে জেগে ওঠার দলিল।
ঘুমন্ত সমাজের জেগে ওঠা, দারুণ বললেন।
হ্যাঁ, একজন জমিদার কিভাবে নিজের সম্পদের গণ্ডি পেরিয়ে সমাজের সার্বিক মঙ্গলের কথা ভেবেছেন, কিভাবে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সেই লড়াইয়ের প্রতিটি ধাপে উনিশ শতকের সমাজ কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তার সবকিছুরই নিখুঁত প্রতিফলন রয়েছে এই বইটিতে।
আমাদের আজকের এই পুরো আলোচনাটা সত্যি বেশ চোখ খুলে দেওয়ার মতো। আমরা দেখলাম যে কিভাবে ইতিহাসের পাতায় অনেক সময় বড় বড় নামের আড়ালে আসল কারিগরদের নাম ঢাকা পড়ে যায়।
একদম।
বিশ্ববিখ্যাত সন্তানের পরিচয়ের নিচে চাপা পড়ে থাকা দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই অসাধারণ দ্বৈত সত্তা, একদিকে বাস্তবমুখী জমিদার এবং অন্যদিকে সমাজ সংস্কারক ও ধর্মতাত্ত্বিক, আমাদের বুঝিয়ে দেয় যে মানুষের ব্যক্তিত্ব কত বিচিত্র হতে পারে। আর সবচেয়ে বড় কথা, কিভাবে একটি আপাতদৃষ্টিতে ভারী এবং নিগূঢ় তত্ত্বকথায় মোড়া স্মৃতিকথা আসলে একটা গোটা শতকের জীবন্ত দলিল হয়ে উঠতে পারে, সেটাও আমরা দেখলাম আজকের আলোচনায়।
এবং যারা শুনছেন তাদের কাছে এই প্রবন্ধটির প্রাসঙ্গিকতা এখানেই যে ইতিহাস শুধু অতীতকে মুখস্থ করার বিষয় নয়।
হ্যাঁ, ইতিহাস থেকে শেখার আছে।
ইতিহাস হল সঠিক প্রশ্ন করতে শেখা। রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে এলেন বা উনিশ শতকের বাংলার প্রগতি কিভাবে সম্ভব হল, তার শেকড়গুলো কতটা গভীরে প্রথিত ছিল, তা দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বদের নিবিড় অধ্যয়ন না করলে বোঝা একেবারেই অসম্ভব।
একদমই তাই।
আবুদায়নের এই প্রবন্ধটি আমাদের সেই শেকড়ের সন্ধানেই এক পা এগিয়ে দেয়।
আর ঠিক এই শেকড়ের সন্ধানের সূত্র ধরেই আমাদের আজকের গভীর আলোচনা একেবারে শেষ করার আগে যারা শুনছেন তাদের সবার জন্য একটি নতুন এবং বেশ চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই।
বলুন।
একটু তলিয়ে ভাবুন তো, আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ায়, ব্লগে বা নিজেদের ডিজিটাল ডায়েরিতে কত শত ভারী ভারী ব্যক্তিগত মতবাদ, রাজনৈতিক দর্শন বা সামাজিক তত্ত্ব লিখে রাখছি।
হ্যাঁ, প্রতিনিয়তই লিখছি আমরা।
আমাদের মনে হচ্ছে আমরা শুধু আমাদের মতামত প্রকাশ করছি বা তর্ক করছি, কিন্তু আজ থেকে একশো বা দুশো বছর পর কোনো গবেষক হয়তো আমাদের লেখা সেই ব্যক্তিগত মতবাদের আড়াল থেকেই আমাদের এই একুশ শতকে সমাজের দৈনন্দিন জীবনের আসল রূপটি খুঁজে বের করবেন।
দারুণ একটা পয়েন্ট এটা।
আমাদের অগোচরেই কি আমরা ভবিষ্যতের ইতিহাস লিখে যাচ্ছি না?
একদম, আমাদের অজান্তেই।
হ্যাঁ, আমাদের সেই ডিজিটাল ডায়েরির পেছনের ব্যাকগ্রাউন্ড থেকেই হয়তো ভবিষ্যৎ পৃথিবী আজকের দিনের ছবি আঁকবে। যারা শুনছেন, এই কৌতূহলোদ্দীপক প্রশ্নটার উত্তর একটু ভেবে দেখার অনুরোধ রইল।